বছর রমজান বিশে জুন দুই হাজার পনেরো এসলাহি বয়ান পেশ করবেন কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন হুসাইন সাহেব দামাত বরকতুহুম
কত পেরেশানি ভাই ওলামায় দিনের জিম্মাদারিতে কত ভারী, কত বেশি কাজ করতে থাকছে এবং সাধারণ মুসলমান ভাইদের উচিত ওলামাদের ভরপুর সহযোগিতা করা, ওলামাদেরকে ওলামাদের শক্তি যোগানো, ওলামাদের হিম্মত আবজায়ী করা, তাদের মনোবল চাঙ্গা হয়, তাদের সহযোগিতা বৃদ্ধি পায়, তাদের পৃষ্ঠপোষকতা শক্তিশালী হয়। এদিকে মুসলমানদের যত নজর যাবে ততই দিনের কাজ আগে বাড়বে। ওলামাদেরকে কমজোর করে দিয়ে, দুর্বল করে দিয়ে, ওলামাদেরকে অসহায় বানায় দিয়ে দিনের কোনো খেদমত হবে না, কোনই খেদমত হবে না, খালি সমস্যা বাড়তে থাকবে। হ্যাঁ, ফোন করছেন আমাকে, খানকে গেছিলাম কাপড় পরিবর্তন করতে, গরমে ভিজে গেছি, বললেন যে এক মসজিদে নামাজ পড়ছি, তো সেখানে তারাবির পরে তারা ভিতরে পড়ছে সৌদি সিস্টেম, বলল উনি যেভাবে বললেন কি সেটা, দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে, পরে আবার এক রাকাত পড়ছে এবং তারা ইমাম সাহেব ঘোষণা দিচ্ছেন যে এতদিন পরে আমরা হক তরিকা সহি তরিকা ভিতরে করলাম। এই হল অবস্থা ঢাকা শহরের মধ্যে এই ঘটনা, এবং সরকারি এমন বড় অফিসে, আমি সেটার নাম বলতে চাই না, অনেক শক্তিশালী বাংলাদেশের শীর্ষস্থানীয় পাওয়ারফুল এক কেন্দ্রের মধ্যে এই ঘটনা। তো আমাদের ওলামায়ে দ্বীনের দায়িত্ব কতটা বেশি, আর ওলামারা কাজ করবেন কেমনে যদি সাধারণ মুসলমান ভাইয়েরা ওলামাদের দ্বীনের কাজের ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা না রাখে। এক আলেম বললেন কেউ সহযোগিতা করল না, তো কাজ আগে বাড়বে কেমনে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে পুরো দ্বীনের হেফাজতের দায়িত্ব দিয়ে গেছেন, পূর্ণ দ্বীনের হেফাজতের দায়িত্ব আলেমদের উপরে। আলেম কুরআন সুন্নার এলমের আলোকে কথা বলবেন, রাস্তা বাতলাবেন। সাধারণ মুসলমান ভাইরা ওলামায়ে দ্বীনের সঙ্গে থেকে বলিষ্ঠ সহযোগিতা করবেন, অগ্রণী ভূমিকা তারা পালন করবেন, তখন হক জিন্দা হবে, আর না হলে তো সব অধবরল হইতে থাকবে। বড় কঠিন অবস্থা, বড় মুশকিল। এখন তো সৌদি আরবে গেলে আমাদের জোহর পড়তে হয়, আসর পড়তে হয় জোহরের টাইমে, সেটা এখানেও শুরু করে দিবে কয়েকদিন পর, যে আপনারা যে আসর পড়েন আসর সহি না, আর সহি আসর হবে যে ওই আরো আগে পড়তে হবে, জোহরের টাইমে আসর পড়তে হবে, এটাও শুরু করে দিবে কয়েকদিন পর। বড় কঠিন, বড় মুশকিল। চলো ভাই পড়ো মাওলানা। যে এই ধরনের খেদমত করতে গেলে জায়গায় জায়গায় রাজনীতি, সরকারের বিরুদ্ধে আবার মজাবের কথা, কোরআন হাদিস সবটাকে মিলে এমন একটা জটিল অবস্থান বানানো হয়, পরে মানুষ সহযোগিতা করে না। এটাও আরেকটা, আমরা নিজেরাই আমাদের পথের কাঁটা। বহু জায়গায় সারা দেশে দেখতে থাকি দিনের কথা বলতেছে, সঙ্গে এই সরকার বিরুদ্ধে ধুম বক্তৃতা, অমুক দলের বিরুদ্ধে বক্তৃতা, আবার কোরআন হাদিসের পক্ষেও কথা, এমন একটা অবস্থান হয় যে বহুত মানুষ ওই মজলিসে আমাদের বিরোধী হয়ে যায়। তা আমরা কিভাবে এদের থেকে সহযোগিতা পাব? খালেজ দিনের উপরে কথা বলা চাই ওলামাদের, খালেজ দিনের উপরে। যারা রাজনীতির উপরে কথা বলেন তাদের রাজনীতির মঞ্চে বলতেছেন যে ঠিক আছে, কিন্তু সেটাও এসা ভাষায় হওয়া চাই যেটা সুন্দর ভাষা, অন্যান্য পৃথিবীর অন্যান্য রাজনীতিকদের ভাষার মতো ভাষা নায়েব রসুলের মুখে না আসাতে, নায়েব রসুলের মুখের ভাষা ওই রকম হওয়া চাই যেই ভাষায় নবী বলতেন। নবীর ভাষায় না আসবে নবী কথা বলা চাই, নবীর ঢঙে না আসবে নবী কথা বলা চাই, নবীর মঞ্চ আর অবস্থান থেকে না আসবে নবীর কথা বলা চাই। এটা হলে তখন নিশ্চয়ই ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা, চাই সেটা রাজনীতি হোক, চাই সেটা সরকারের ভুল ধরনের কাজই হোক, কিন্তু যদি কোরআন সুন্নার নূরের রঙের মধ্যে থেকে বলা হয় তো সে সরকারও তখন মানবে, না মানলেও অন্তত পক্ষে মাথা নত করবে, অন্তত পক্ষে বিপরীত অবস্থানে যাওয়ার হিম্মত পাবে না। কিন্তু যদি আমরা এই দুনিয়ার অন্যান্য রাজনীতিকদের রঙে ওই ভাষায় ওই ঢঙে আমাদের মুখ থেকে কথা বাইর হয় তো ফের এটার পরিমিত সে সুন্নত তরিকার কথার মোতাবেক সেই মহাপে খুঁজে পারে না, ব্যতিক্রম করলে ব্যতিক্রম পরিণতি আসতেই পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের খাদেমদেরকে সমস্ত উলামায়ে দিনকে খালেস দিনের উপরে দিনের খেদমত করার তৌফিক দেয়। আল্লামা শাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ বলতেন যে দিনের কাজ দিনের রঙে দিনের ঢঙে দিনই মেজাজে দিনের উদ্দেশ্যে যদি করা হয় হ্যাঁ তো ফের এটার জরুর অবশ্যই সুফল আছে, হক বাদ হক নবী গিয়েছে হক নিয়েছে যে তরিকা দিনওয়ালা দিনের কথা দিনের তরিকা এক আল্লাহর সন্তুষ্টিরই নিয়তে যদি বলা হয় তো নিশ্চয়ই এটা সুফলদায়ক হবে। কথা বলতে গিয়া একদমই এত গরম হইলাম যে বাস আমি নিজেই সীমার ভিতরে থাকলাম না, সেটা সুন্দর কিভাবে হল? আমাদের আকাশের টর্চ যেরকম ছিল না, তারা এই সরকারের বিরুদ্ধেও যদি বলতেন সরকার বেচারা শুনি না পরেশান হইত যে কি করা যায়, দিক দিশা পাইতো না কিছু। ওই যে কুমিল্লার চাঁদপুরের পূজা নির্মাণা রহমতুল্লাহ এক ছেলে মহানা মঞ্জুর সাহেব রহমতুল্লাহ উনি এক জায়গায় যাইতেছিলেন চাঁদপুর কোন জায়গায়, তো মানুষ কতগুলি দেখা যায় উনি বুঝেন না চিনেন না এরা কারা, বলছেন এরা কারা, বলছে যে ভাই এরা তো বিডিয়ার। তো উনি দেখে হতবাক হয়েছেন, বিডিয়ার কোন সময় আর দেখেন নাই উনি, বুড়া মানুষ আলেম মানুষ বুজুর্গ মানুষ বুড়া মানুষ। হ্যাঁ ওনারা আমি দেখছিলাম ওনার ঘরেও বসছি, ওনার আপ্যায়ন করছেন আমাদেরকে, বড় আচ্ছা বসার লোক ছিলেন, উনি বিডিয়ার জীবনও দেখেন নাই, ওই প্রথম বিডিয়ার আসছে শুনছেন, পরে উনি খুব আগ্রহান্বিত হয়েছে যে বিডিয়ার দেখবো আমি কি এটা, পরে গিয়েছেন কাছে গিয়ে দেখছে এই বিডিয়ার, উনি ওনার আঞ্চলিক ভাষায় বলছেন এর ওই আম করেনি কয় বিডিয়ার আমি দায়টাই কিচ্ছু নাই, বেচারারা কত অম্ব হয়ে তাকাইছিল মহাবিপদ। দেখো এই যে সাদা মাটা কথা এমন আসর করে মানুষ কিছুই করতে পারে না, প্রতিবাদের ভাষা থাকে না শক্তি থাকে না, কি বলবে যে ভাই আমাদেরকে ফিডিয়ার করে আমাদের দাড়ি টাড়ি কিচ্ছু নাই, এই কথার উত্তর কি? কোন উত্তর তো না, মিডিয়ার হইতে হলে যে দাড়ি থাকতে পারবে না এটা তো ওনার বুঝে আসে নাই, এইরকম কোন সিস্টেম আছে কিনা আইন আছে কিনা তরিকা আছে কিনা, কিন্তু এমন ভাবে ওই লোকগুলোর উনি বললেন যে তারা হতভম্ব হয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ না আজি ময়মনসিং এ আবু জুদুর রহমতুল্লাহ গেছিলেন, আমি তখন ময়মনসিং শহরে ছিলাম, অনেক ইংরেজি শিক্ষিত লোক তারা আমাকে বলছে যে আপনার হুজুর আমার আপনার উস্তাদ হাবিব জুদুর আসলে আমাদেরকে একটু খাস ভাবে দেয়া করে দিয়ে, আমি ময়মনসিং জামে ইসলামে ছিলাম, অনেক অ্যাডভোকেটরা একত্র হয়েছেন, কতজন হবে আমি জানি না, 20-25 জন হবেন কিনা, ওনারা বললেন হুজুর সঙ্গে দেখা করে দিয়ে ঠিক আছে। তো হুজুর বসছেন হয়তো হাবিব জুদুর রহমতুল্লাহ আলাইহি, এরা অ্যাডভোকেটরা গোল হয়ে বসে গেছে একদম এই নতুন চাঁদের মতো করে গোল হয়ে বসে গেছে হুজুরকে ঘিরে, এখন যে সিনিয়র অ্যাডভোকেট উনি নানান প্রশ্ন করতেছেন ভাবের জিনিসদেরকে, হুজুর জবাব দেন। আমি শুনে হতবাক হয়েছি, ভাই আমরা তো হুজুরের কাছে পড়ছি, হুজুর সবসময় জিজ্ঞাসা করেন, তসবিহ নিয়ে থাকেন আর হাদিস শরীফ পড়ান, ঠিক আছে ওয়াজ করেন মুরিদ করেন, কিন্তু যেই ময়দানে শেষ দিকে খেয়েছিলেন ওই ময়দানের কথাবার্তা বুঝবেন কিনা এটা কোন আমাদের মাথায় ছিল না। এই যে এত সব এই অ্যাডভোকেটরা এই প্রশ্ন করলে হুজুর এমন জবাব দিচ্ছেন, প্রত্যেক প্রশ্নের উত্তর শুনে তারা মাথা নত করছে এবং অত্যন্ত প্রকম্পিত হয়েছে, হতবাক হয়েছে। আমি নিজে ভীষণ বিস্ময় এবং ভীত হয়েছি যে কি ব্যাপার, হুজুর প্রত্যেকে এগুলি বলেন। ভাই আল্লাহর মদত থাকে এই লোকদের সঙ্গে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেন যারা আল্লাহর হয়ে যান। হ্যাঁ পরে একদম চুপ হয়ে গেছে, তারা কোনো প্রশ্ন করে না, খামোশ হয়ে গেছে। পরে ওই সিনিয়র যে অ্যাডভোকেট উনি কথা বলতে বলতে কাছে আগাইছেন, পরে বলতেছেন যে হুজুর আমার একটু দোয়া করে দেন, আমাকে একটু দোয়া করে দেন। তো ওই লোকের তো দাড়ি নেই, হুজুর ওই হাত দিয়া এরকম গালে গুলো হাত বুলাই দিয়েছেন দোনো সাইডে। আল্লাহ ওই লোক এমন ভাবে অভিভূত হল, ওই অ্যাডভোকেট এমন অভিভূত হলেন, উনি বললেন যে হুজুর আপনার মতো উনি আল্লাহ আমার মুখে হাত দিলেন, আমার গালে হাত দিচ্ছেন, আমি ওয়াদা করলাম আমি আর দাড়ি কামাবো না, আমি আর দাঁড়িয়ে কামাবো না। দেখো মিয়া কি আজিব মামলা, আমরা মনে করি কায়েম জুড়ে দিন কায়েম হবে, আহা মানুষের অন্তরের উপর মিয়া হুকুমত করা যায় না তো। হ্যাঁ আমি আল্লাহর হয়ে গেলে আমার কাজের মধ্যে আল্লাহ পাক আসর দিবেন, আল্লাহ পাক বরকত দিবেন, নজরে বরকত, কথায় বরকত, সৌমতে বরকত, তালিমে বরকত, তরবিয়তে বরকত, রাগে গোসার বুদ্ধি পর্যন্ত বরকত এবং আসর দেন আল্লাহ তা। এই যে আপনার চট্টগ্রামে জিরি মাদ্রাসা, এই মাদ্রাসার বিখ্যাত মহাদ্দেশ হাজর মওলানা আব্দুল ওদুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম, অনেক বড় মহাদ্দেশ, বহু দিন উচ্চ স্তরের হুজুর ছিলেন, হযরত মওলানা সঞ্চালক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ওনার ভূয়সী প্রশংসা করছেন মওলানা আব্দুল ওদুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো মাদ্রাসা যেখানে দিয়েছেন তো মাদ্রাসার পাশে এখানে ধান ক্ষেত ছিল এক জায়গায়, মাদ্রাসারই ধান ক্ষেত সব নষ্ট করে ফেলে, ওই পাশে জঙ্গল ছিল বিশাল জঙ্গল, সব বানরের বানর, বেসুমার বানর আইসা ওরা ক্ষেত যা করে সব ক্ষেত্রে নষ্ট করে ফেলে বানরের, সবাই পেরেছিলাম দিলে কি করা যায়। তো ওই মওলানা আব্দুল হুসেন রহমতুল্লাহ ওখানে গেছেন, গিয়ে ওই জঙ্গলের পাশে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে জোরে আওয়াজ দিয়ে বলছেন যে এখানে এই খ্যাত হয় তাল মিলনরা খাবে এখানে ফসল, আর তোমরা বানররা আল্লাহর ভিন্ন ভাব লোক, তোমাদের তো খানার ভিন্ন ইন্তজাম থাকে, তোমরা এসা আল্লাহ রসুলের মেহমানদের এই খানা দানা নষ্ট করে ফেলো, এটা তো তোমরা ঠিক করো না, এটা জুলুম হয়, তোমরা এটা করবো না, আমি তোমাদেরকে এটা অনুরোধ করে গেলাম। জঙ্গলের পাশে দাঁড়িয়ে এই বয়ান দিয়ে চলে গেছে, পরের দিন থেকে আর জীবনে কোনদিন বানর আসেন। হারকে তার সাথে আজ হকো তাকোয়া বুঝি তার সাথে আজ হারকে যে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে, তো জিন ইনসান তাকে ভয় করতে বাধ্য হয়, দুনিয়া তাকে ভয় করতে বাধ্য হয়। আসল তো এই যে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করা, আর আমি আল্লাহর হয়ে যাই, আল্লাহর যে হয়ে যায় সে উপলব্ধি করে, আল্লাহর হয়ে যাওয়ার পরে সর্বক্ষণ অন্তরে এমন এক নূর থাকে যে নূরটাকে আরশে আজমের দিকে টানতে থাকে, আল্লাহ পাকের জাতের দিকে টানতে থাকে, যে বাস তুমি তো শুধু মাওলার আর অন্য কিছু তুমি ভাববাই না, সব বাধ্য, আর কোন চিন্তা ধান্দা তোমার করার সুযোগ নেই। হ্যাঁ নেই হো কিসি কা তুম হো কিসি কা উনি কা হুয়া যা রহা হো হামা তো হস্তি খাবিদ মেরি জাগ উঠি হর গুনে মুহ সে মেরে উসনে পুকারা মুঝকো। আল্লাহর মহব্বত যখন অন্তরে পয়দা হয় সর্ব অঙ্গ আল্লাহ পাকের মহব্বতের কাজে মশগুল থাকে, আল্লাহর পছন্দের বাইরের কোনো কাজ করার তার হিম্মত থাকে না, ক্ষমতা থাকে কিন্তু সেদিকে যাওয়ার হিম্মত থাকে না যে ওদিক গেলে মাওলা নারাজ হয়ে যাবেন, আমি কেমনে যাই। বাপের বাপ মার ভক্ত সন্তান দেখতে থাকে যে অনেকের সন্তান এই কত সব অনাচার করে বিপথে যায়, কিন্তু মা বাবার বাধ্যগত অনুগত সন্তান সে এই ভয়ে যায় না যে ওইদিক গেলে আমার বাপ মা নারাজ হবে, আমার বাবা মা নারাজ হবেন, এই কাজ করলে এদিক গেলে এভাবে চললে তো আমি সেখানে কেমনে যাই। মা বাবার সন্তুষ্টির ফিকির, মা বাবার অসন্তুষ্টির ভয়ে সারা দুনিয়ার হাজারো কাজের ক্ষমতা থাকা সত্ত্বেও সবকিছু সে ত্যাগ করে। যে আল্লাহর ভয়, সারা দুনিয়ার হাজারো রকমের অনাচারের ক্ষমতা থাকা সত্ত্বেও সুযোগ থাকা সত্ত্বেও কেবল আল্লাহর মহব্বতের টানে আর আল্লাহর ভয়ে সবকিছু থেকে সে বিরত থাকে, এইরকম লোকের নামই বলি আল্লাহ। ওলি আল্লাহ কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না, ওলি আল্লাহ খালি পাগড়ি বাঁধলে হয় না, ওলি আল্লাহ সে সুন্দর সুন্দর পোশাক পরলে হয় না, লম্বা তসবির দ্বারা নিয়ে বসে থাকলে হয় না, তিন রাত কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকলে হয় না, হাজার বার হজ উমরা করলে ওলি আল্লাহ হয় না। ওলি আল্লাহ বলেই তাকে যে আল্লাহর পছন্দের বাইরে কলমই না দেয়, সারা দুনিয়া থেকে তারা পৃথক হইয়া শুধু আল্লাহ পাকের খুশির উপর তাদের নজর থাকে, আল্লাহ তাআলাকে রাজি করার ফিকির থাকে দিন রাত, আর কোন ফিকির তাদের দিলে থাকে না। আমার মাওলা খুশি হলে আমার সব আছে, আমার মাওলা নারাজ হলে আমার সব ডুবছে, আমার সব কিছু, আমার কিছুই নেই। হটায়া সব জিসনে উস আসে ও টাকা রব্বুল আলামিনের দুয়ার থেকে যে সরে, রব্বুল আলামিনের চৌকাট থেকে যে মাথা হটায়, সমস্ত আলা বলা পেরেশানি বিপদ জিল্লতি লাঞ্ছনা চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরে, কোনো রক্ষা নেই, কোন তাবিজে কবজে কোন ক্ষমতায় কোন শক্তিতে তাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ পাকের নজর যার থেকে ঘটে কে তাকে রক্ষা করবে। হটায়া সার জিসনে উস আসে ও টাকরায়া বলায় না হাস। আমার শেখ রহমতুল্লাহ কুদরাহ মৌলানা শাহকি মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলহ বলেন যে জহাঁ দেখকর মিলা হে দিল মে ও জানে জহাঁ মুঝকো, সারাটা জাহান মাওলার জন্য কুরবান করে দিচ্ছে, সারাটা দুনিয়াকে ত্যাগ করে দিচ্ছে প্রিয় মাওলাকে পাওয়ার জন্য। জহাঁ দেখকর মিলা হে দিল মে ও জানে জহাঁ মুঝকো, বহুত খুন হে তমন্না সে মিলা সুলতান জহাঁ মুঝকো, মনের কোন আরজু পুরা করিনি, সব আরজু জড়া জড়ে দিচ্ছে এক প্রিয় মাওলাকে পাওয়ার জন্য, নিজের খায়সাতকে জলাঞ্জলি দেয়, মনের অবৈধ সমস্ত কামনা বাসনাকে জলাঞ্জলি দেয় আল্লাহকে রাজি করার জন্য, অঞ্জলি ভরে ভরে আল্লাহ পাক তাকে দুজাহানের দৌলত দিতেই থাকে, দুজাহানের দৌলত তাকে বিলিয়ে দেন, নে এগুলি সব তোর, যে মাঝে মাওলার হয়ে যায় দুজাহানের সব দৌলত তারা আল্লাহ পাক তার হাতে তুলে দেন, নে এগুলি সব তোর, আমি এগুলি খাবো না, দুনিয়ার কিছু আল্লাহ খাবেন না, আখেরাতে জান্নাতের কিছু খাবেন, আল্লাহ পাক সব বানাইছেন তার বান্দাদের জন্য, তোমরা খাও তোমরা ভোগ করো আমি দেখি। হ্যাঁ, বাবা মা কষ্ট করে জান কোরবান করে মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে ঘরে আনে, দেখে খুশি হয় যে আমার তৈরি করা আমার উপার্জন করা জিনিস আমার সন্তান খাইতেছে আমার ঘরের লোকে খাইতেছে, এটা দেখেই ঘরের লোক খুশি হয়ে যায়, ঘরের যে মুরব্বী খুশি হয়ে যায়, এত খাটে পরিশ্রম করে ধান শেষ করে কিন্তু দেখে যে আমার বাচ্চারা খাইছে খুব খুশি। বাবা হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করে, গোস্ত আনে মাছ আনে বাচ্চারা ঘরের মধ্যে খায়, খুব খুশি, বাবা দেখে খুশিতে বাক বাক, মাশাআল্লাহ আমার ছেলেরা খুব খাইছে, কষ্ট করে পয়সা কামাই করছে, আম নিয়ে আসছে, অনেকগুলো লিচু নিয়ে আসছে, বাচ্চারা সবাই ভাগ করে খাইছে, বাবা দেখে খুশিতে তার প্রাণ ভরে গেছে, মাশাআল্লাহ আমার ছেলেরা খুব খাইছে, মা পিঠা বানায় দিছে, বাচ্চারা কেউ খায় না, তো মায়ের কত কষ্ট হবে, আমি কষ্ট করলাম কি জন্য, তদুরিত জন্য। আর যদি সে বাচ্চারা রান্না করা মায়ের তরকারি, মাছ গোস্ত পিঠা মায়ের সামনে খাইল, বাচ্চারা মা খুশিতে বাঘ বাঘ, মন ভরে গেছে, চোখ জুড়ে গেছে, আহা, দু জাহানের সব নিয়ামত আল্লাহ সৃষ্টি করছেন, বান্দা খাইলে আল্লাহ পাক খুশি, বান্দা ভোগ করলে আল্লাহ পাক খুশি, না কিন্তু এই তরিকায় ভোগ করা যে মাওলারটা খাইয়া মাওলার জন্য থাকো, মাওলার পথে থাকো, মাওলার খুশির রাস্তায় চলো, এটাকে শুকর বলে। শুকর মানে খালি আলহামদুলিল্লাহ করা না, শুকর মুখে মুখে করা না, আল্লাহর কসম শুকর মানেই হল মাওলার নেয়ামত খায়া মাওলার হয়ে যাওয়া, মাওলার হয়ে থাকা, এটা কি বলে শুকর। হ্যাঁ, এক বুজুর্গ বলছিলেন যে আল্লাহ আল্লাহর নেয়ামতের শুকর কি করবা ভাই, শুকর যে করলো এটাও তার এক নেয়ামত, এটা শুকর কেমনে আদায় করবা, হ্যাঁ না, কি বেসমান নেয়ামত আল্লাহ তাআলা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, দেখ তোদের এত নেয়ামত দিছি, তোরা যদি হিসাব আরম্ভ করো সবাই মিললে আমার নেয়ামতের এই হিসাব কমপ্লিট করা কোনদিন তোদের জন্য সম্ভব হবে না, এত নেয়ামত আল্লাহ দিছে, শুক্রে নেয়ামত হায় তু, চন্দা কে নেয়ামত হায় তু, উজরে তকসিরাতে মা, চন্দা কে তকসিরাতে মা, আল্লাহ আমাদের তৌফিক দান করে, বুঝ দান করে, দিনের বুঝ এমনিতে পয়দা হয় না। হ্যাঁ, কি উন্মত মহারণা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলছেন, এলেম হাজার শিখা যায়, আমল হাজার শিখা যায়, আমল হাজার করা যায়, হ্যাঁ না, হাজারো নামাজ পড়া যায়, হাজারো দান সদকা করা যায়, হাজার হজ উমরা করা যায়, কিন্তু আল্লাহ পাকের দিনের সহি বুঝ, নূর ওয়ালা বুঝ, এটা পয়দা হয় আল্লাহর ওলিদের সোহবতের উপর করে। হয়তো থানুই বলছেন, এত বড় আলেম বুজুর্গ, হ্যাঁ, ভারত উপমহাদেশের সমস্ত ওলামা তাকে শ্রদ্ধা করতেন, সেই মহানা থানু রহমতুল্লাহ বলছেন, নূরে পাহাম, নূরে পাহাম কিসি ফানি কিল্লাহ, বাকি বিল্লাহ কি, সোহবত কে বেদূর হাসির নেহি হোতা, নূরে পাহাম, পাহাম মানে বুঝ, হ্যাঁ না, নূরওয়ালা বুঝের নূর, অর্থাৎ নূরওয়ালা বুঝ সমজ পয়দা হয় না একদম কামিল কোন বলি আল্লাহর সোহবত দোয়া তাওয়াজ্জুহ তরবিয়ত ব্যতীত। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কে কোন ইউনিভার্সিটির পাস করা ছিলেন, কে কোন দারুল দেওবন্দ থেকে পাস করছিলেন, কে কোন জামে আল আজহার থেকে পাস করছিলেন, কিছুই না, তাদের এই দিনের বুঝ, দিনের সমজ, দিনের এলম আসলো কোথেকে, যিনি সারা জাহানে কামিল, এলমে কামিল, আমলে কামিল, হ্যাঁ, আল্লাহর সঙ্গে মহব্বতে কামিল, সম্পর্কে কামিল, দিনের সমজে কামিল, আল্লাহর পরে যিনি সবচেয়ে বড় কামিল, তার সোহবত পাইছেন, এই সোহবত তাদেরকে এত কামিল বানায় দিছে, সোহবত তাদের দিনের বুঝকে এত বুরানি, এত পূর্ণাঙ্গ বানায় দিছে, এত নিখুঁত বানায় দিছে। হ্যাঁ, এজন্য এই হাজারো এল হাজারো আমলের সাথে যদি না কামেলিনের সোহবত এটা যোগ হয়, জিন্দগি অন্ধকারে থাকে। হযরত মুজাদ্দিদ আলবে সানি রহমতুল্লাহ সমগ্র ভারত উপমহাদেশের সর্বশ্রেণীর ওলামা এক বাক্যে যাকে নিজেদের মুরব্বী মানেন, এক বাক্যে যাকে নিজেদের শীর্ষস্থানীয় মানেন, আলেম হিসাবে, বুজুর্গ হিসাবে, ওলিয়াল্লাহ হিসাবে, আবেদ হিসাবে, সব দিক থেকে যাকে এত বড় মানেন, সেই হযরত মুজাদ্দিদ আলবে সানি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুই জিনিস যদি তোমার মধ্যে থাকে, তোমার জীবনের সব অন্ধকার অধ্যায় আলোকিত হইতে বাধ্য। সেই দুই জিনিস কি? অভ্যেসায় এত্তেবায় সুন্নত, অভ্যেসায় এত্তেবায় এটা হল শেখের মহব্বত। কোন আল্লাহ বলাকে শেখ বানাইছ, তার মহব্বত দিলে খুব আছে। হযরত হাকিমুল মুতাহাবি বলেন, শেখ নায়েবে রাসূল হতে হয়, শেখ তো আল্লাহর নবীর নায়েব। এজন্য হযরত থামি বলতেন যে শেখ কি মাহিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাহিয়ত হ্যায়। শেখ কামিল যদি কেউ পায়, শেখ মানে ওখানে শেখ কামিল। হ্যাঁ, এটা পরিষ্কার বলছেন উসুল উসুল কিতাবে, যেখানে শেখ শেখ বলছি মানে শেখ কামিল। যে হযরত থানবী বলেন কোন কামিল শেখ যদি কেউ পায়, তার সঙ্গে বসল মানে যেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই বসল। হ্যাঁ, তাকে মহব্বত করলো মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো। তাকে দেখা, তার দিকে নজর করা, যেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই নজর করা, তার খেদমত করা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই খেদমত করা। এতটা মর্তবা যে আমাদের আকাবিরের এই পথে চলা, কোন শায়খের কাবিরের সঙ্গে সম্পর্ক রাখা, মহব্বত করা, এবং শায়খের পরামর্শে যাই করল, দুই রাকাতই পড়ছে, একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তার মানে যেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তাকে বললেন তুমি দুই রাকাত পড়ো। এখন যেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামই তাকে বলছেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার পড়ো, এবং সে আল্লাহ রসুলের কথার উপরই যেন সে আমল করছে। এতটা নূর, এতটা বরকত, এত উদ্দের বৈকট্য নিশ্চয়ই আল্লাহ তাকে দান করবেন, কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তাকে নায়েব বানাইছেন। কোন কাজের জন্য নায়েব বানাইছেন? তো নিজের প্রতিনিধি বানাইছেন, নিজের স্থলাভিষিক্ত বানাইছেন। কিসের জন্য? দুনিয়ার ফ্যাক্টরির মালিক বানানোর জন্য না, বরং আল্লাহ পাকের নূর, মহব্বত, নৈকট্য, মারিফত, এই দৌলত বিলানোর জন্য, হয় না, এই পথে তাকে অগ্রগামী করার জন্য। তো দুই জিনিস যদি তোমার সঙ্গে থাকে, তো তোমার জীবনে সব কালো অধ্যায়, অন্ধকার অধ্যায় আলোকিত হইতে বাধ্য। হ্যাঁ, পূর্বে শেখ আর ইত্তেবা সুন্নত, শেখের মহব্বত আর সুন্নতের অনুসরণ, অনুকরণ, সুন্নতের অনুসরণ, সুন্নতের অনুকরণ। আমি এ শব্দ বলতে চাই না, সুন্নতের অনুসরণ। অনুসরণ এক জিনিস, অনুকরণ আরেক জিনিস। রসুল্লাহ সাল্লাহ আলাইসাম যা করছেন সেটার হুবহু অনুকরণ এই পৃথিবীর কারোর জন্যই সম্ভব না। যে নামাজ রসুল্লাহ সাল্লাহ আলাইসাম পড়ছেন, হুবহু ওই রকম নামাজ পড়ে পৃথিবীর আর দ্বিতীয় কেউ দেখাইতে পারবে। যে তেলাওয়াত রসুল্লাহ সাল্লাহ আলাইসাম করছেন, হুবহু সেই রকম নূরওয়ালা, খুশবুওয়ালা, নৈকট্যওয়ালা এতটা কামিল তেলাওয়াত কেউ করতে পারবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এটা বলেন নাই হুবহু সেটাই করবো যেটা তিনি করছেন, বরং আল্লাহ পাক করছেন পাত্তাবিউল্লাহ, হে রসুল আপনি বলে দেন, আপনি যা করেন আপনার অনুসরণে, আপনার অনুসরণ করলেই হয়েছে, আপনার ঢঙের অনুসরণ করলেই বস সে কামিয়াব। হুবহু এটাকে মুসাফাত বলে, মুসাফাত রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের কর্মের সাদৃশ্য অবলম্বন। তিনি যে নামাজ পড়ছেন ওই নামাজের মতো নামাজ, হুবহু ওই নামাজটা না। কি কথা বুঝেন না, এটাকে আরবিতে আমরা উর্দুতে বললে নকল বলতে পারি, ওইটার নকল করা আজি মহল্লা। যে বড় মানুষ হাঁটে, ছোট বাচ্চাকে হাঁটতে বলে, তো বাচ্চা হাঁটে, বাপ মা খুশি হয়ে যায়, কিন্তু ও কি বাপ মার মতো হাঁটতে পারে এত শুদ্ধ ভাবে, এত নিখুঁত ভাবে, এত মজবুত ভাবে? কিন্তু ওর এই যে ভাঙ্গা চুরে হাঁটা, এই হাঁটা দেখে বাপ মা কি খুশি, ওয়া ওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করলেই আল্লাহবা খুশি হয়ে যাবে, যাই হোক যতটুকু হোক এটা আল্লাহবা খুশি হয়ে যাবে। হ্যাঁ, এজন্য বুজুর্গান দিন বলে যে আকরাব ইলা সুন্নাহ, আকরাব মানে নিকটবর্তী, যে ওনার কাজটা সুন্নতের অধিক নিকটবর্তী। আর যারা বলেন যেটা আইনে সুন্নত হয়, এটা হুবহু সুন্নত, এটার উদ্দেশ্য আইনে সুন্নত মানে আকরাব ইলা সুন্নাহ। আইনে সুন্নত মানে কি? আইন মানে হুবহু, আইন মানে হুবহু, এটা আইনে সুন্নত কেমনে বলেন, হুবহু সুন্নত, তার মানে যে একদম সুন্নত তরিকা যেটা শিক্ষা দিয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই উনি করছেন। অর্থাৎ রসুল সাল্লামের অরিজিনাল সুন্নত যেটা তরিকা যেটা সেটার একদম নিকটবর্তী এবং ঘনিষ্ঠতম তিনি এটা, কিন্তু ওই পর্যায়ে কেউ কোনোদিন পৌঁছতে পারে না। এই জন্য যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজ, প্রতিটি আচরণ, প্রতিটি উচ্চারণ, প্রতিটি বিষয় তার জীবনের প্রত্যেকটা এক একটা আলাদা মুজেজা, তার এক একবারের চাহনি একটা মুজেজা। মানুষ এরকম চাইতে পারে না যেভাবে তিনি চাইতেন, যেভাবে তিনি তাকাইতেন, তিনি যেভাবে বলতেন, আর পৃথিবীর কেউ এইরকম বলতে পারে না এমন ভাবে তিনি বলতেন, ওই বলার কেউ পারে না। হ্যাঁ, তার কথাটাকে উদ্ধৃত করতে পারে, তার কর্মটাকে উদ্ধৃত করতে পারে, বাস্তবায়িত করতে পারে, প্রতিফলিত করতে পারে সাদৃশ্যপূর্ণ ভাবে, কিন্তু অবিকল করা এটা কারোর পক্ষে কখনোই সম্ভব হয়নি। এজন্য নিজেকে সর্বদা ত্রুটিপূর্ণ মনে করাছে, বন্দেগী করে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার বন্দেগীর অনুসরণ করি মাত্র, অনুকরণ করলেও কোনো দোষ হবে না, কিন্তু হুবহু আমরা করতে পারি না। হ্যাঁ না, হুবহু করা সম্ভব। এজন্য এক বুজুর্গ বলছিলেন, মোহাম্মদ হামিদ, মোহাম্মদ হামিদ হামদে খুদা বস, হ্যাঁ না, খুদা হদ হে মোহাম্মদ মুস্তফা বস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসার গুণাবলী যা বয়ান করছেন, আল্লাহর বন্দিগি যা করছেন, বস এই এটার কারোর জন্যই সম্ভব না। আল্লাহ রসুল সাল্লাহামের বন্দিগির করে, আর পৃথিবীর কেউ বন্দিগি করুক এটা জরুরত বাকি নেই। আল্লাহ তালা সৃষ্টি করছেন যে আমার বন্দিগি করো, আমাকে ভালোবাসো। একলা রসুল্লাহ সাল্লাম এমন বন্দিগি করছেন, এতটা ভালোবাসছেন, আল্লাহ পাকের যেটা উদ্দেশ্য এটা পুরো হয়ে গেছে। এখন বাকি যারা এটা করলে আল্লাহ তালা খুশি হবেন, না করলে আল্লাহ পাকের কিছু আসে যায়, কথা বুঝে আসছে। আর খোদা মধ্যে মোহাম্মদ মুস্তফা রসুল্লাহ সাল্লাহ প্রশংসার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি এমন প্রশংসা করছেন আল্লাহ তালা, আর কারো কোন প্রশংসা কোন দরকারই বাকি নেই। বাকি যারা প্রশংসা করে তাদের নিজের লাভ, নিজের ফায়দা, নিজের উপকার, নিজের আনন্দ, নিজের খুশি, নিজের সৌভাগ্য, কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রশংসা আল্লাহ এত করছেন, আর কারোই কোন প্রশংসার কোন দরকার নেই। শুনতেছেন ভাই? আসলে তো মাওনা কি জানি পড়তেছিল না, আমি মাঝখানে এসে, হ্যাঁ কি করে শুরু তো করছিল, কি জানি পড়ছিল না একটু। হ্যাঁ, আমাদের মাফ করে দেন, দিলে মহব্বত থাকে, জিন্দগিতে সুন্দর থাকে, আল্লাহর কসমে লোক জান্নাতে যাবে ইনশাআল্লাহ। দিলে অন্তরে মহব্বত, জিন্দগিতে সুন্নত তরিকা, সোজা ওর গন্তব্য জান্নাতে। মহব্বত আর সুন্নতটাকে জান্নাতে পৌঁছেই দেবে, মহব্বতের আজীব তাকত। মহব্বতের আজীব কারামত, অন্তরে যদি আল্লাহর মহব্বত পয়দা হয়ে যায়, আল্লাহর কসম এই মহব্বতটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছেই দিবে, আল্লাহ তাদের রহমতের গুলো পৌঁছেই দিবে। এজন্য এই মহব্বত অর্জন করা জরুরি। হয়তো থাকিয়ে মোহাম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন, আল্লাহর মহব্বত অর্জন করতে চাও, কোন মহব্বত ওয়ালা বলির সঙ্গে উঠো বসে, তো তাকে দেখতে দেখতে তোমার অন্তরে মহব্বত পয়দা হয়ে যাবে। দেখবো যে ভাই কি হচ্ছে লোকের, এরকম করে কোনো আল্লাহর জন্য, দেখতে দেখতে মহব্বত পয়দা হয়ে যাবে। হ্যাঁ, ছেলেটা এক বুজুর্গ ছিলেন, আল্লাহ ওনার মর্তবা বহুত গুরুত্ব করেন, নির্মাণকারী ছিলেন, সিলেট দুর্গা শাহজালাল মাদ্রাসার মুহতামিম ছিলেন এবং ওই শাহজালাল দুর্গা শাহজালাল মসজিদের খতিব ছিলেন। ওনাকে দেখতেন যে আমাদের বুজুর্গানের নাম নিলেই চিৎকার দিয়ে কান্দেন, খালি হযরত থানভীর নাম কেউ ওনার সামনে বললে চিৎকার দিয়ে কান্দে থাকছে। হযরত মাওলানা আহমদ গঙ্গাওয়ালের নাম শুনলে চিৎকার দিয়ে কান্দতেই থাকতেন, এত কান্দতেন এত কান্দতেন যে শিশুদের মতো গলা ফাটা চিৎকার করতে থাকতেন, মনে হয় থামবেনই না, এত কান্দতেন। হযরত থানভী, হযরত নানুতুবি, হযরত গঙ্গুই, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলা এই কয়েক বুজুর্গের নাম নিলেই চিৎকার করতে থাকতেন, কাঁদতে থাকতেন। আমার শেখ আহমদ রায়কে তিনি অনেক বেশি মহব্বত করতেন। এই লোকের এই কান্নাকাটি এটাই ছিল ওয়াজ, তার ওয়াজ দূষিত হইত কিন্তু তার ওয়াজের সবচেয়ে বড় অংশ ছিল কান্নাকাটি। চোখের পানি, নামাজ পড়াইতেন আল্লাহ আকবর বলতেন, আল্লাহ সুরা শুরু করলেন নামাজের এই সুরার মাঝখানে চিৎকার কান্দে থাকতেন, নামাজের মধ্যে আজীব কান্দাকাটি করতেন, নামাজের মধ্যে রুকুর মধ্যে কান্না, সেজদাতে কান্না। আমার শেখ রহমতুল্লাহ আলী বলতেন যে মাওলানা আকবর আলী তোমার আমি নিয়ে যাব করাচ্ছি, হযরত খুব মহব্বত করতেন তাকে, আর উনি হযরতওয়ালাকে ভীষণ মহব্বত করতেন। ওর হযরত বলতেন যে মাওলানা ভাই তুমি তো আল্লাহর জন্য অনেক কান্দ, তোমার কান্না খুব মজা লাগে। তো মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলী বলতেন হযরত জি দুর্বলে চিল্লাহল্লা করে কান্দে, মজবুত ছাড়া ওরা তো শুয়ে নেয় সব, আপনি মজবুত এই জন্য আপনি সব শুয়ে নেন হজম করে ফেলেন, আমি দুর্বল মানুষ হইতে পারি না চিল্লাহল্লা করি। যারা কামিল হয় আল্লাহর হয় তারা নিজেকে মিটায়, নিজের আমলের উপর নজর থাকে না, নিজের মেহনতের উপরে নজর থাকে না, আমি কিছু করছি আমার এলেম আমার আমল আমার নামাজ ইত্যাদি এগুলোর উপর নজর থাকে না, আমি জামা আমার জামাত আমার তাকবীরে উলা না করে আল্লাহ শুকর করে একজন ভুলে যায় এগুলি, ভাই আমি তো কিছু না বেকার। আমল তো করতে থাকা কিন্তু আমলের উপর নজর না রাখা, নিজের আমলকে হিসাব না করা, আমলের উপর নজর না করা, আমি কিছু হয়ে গেছি আমার কিছু জমা হয়েছে, জমা করে কেয়ামতের দিন মালিক দুজনে ডাক দিয়ে বলেন যে যা তোর মাফ করে দিলাম, তাহা হয়তো সবচেয়ে বড় কাজ হয়ে গেছে আজকে, সবচেয়ে বড় কাজ হয়ে গেছে। হ্যাঁ, আর যদি হাজারো লাখ কোটি করলাম কেয়ামতের দিন রব্বুল আলামিন বললেন যে কি খবর এইসব কি করছে, এর উপায় কি? আল্লাহ পাক হিসাব নিলে কোন একটা আমল আছে যেটা বলতে পারবো যে আল্লাহ এইটা এই আমলকে উসিলা বানিয়ে জান্নাত দেন, সেটা কিছুই নেই, এমন তো কিছুই নেই। এজন্য সিরফ আল্লাহ পাকের দয়া আর ক্ষমার দ্বারাই শুধু জান্নাত নসিব হওয়া সম্ভব, সিরফ আল্লাহ পাকের দয়া আর ক্ষমা, যেটাকে আরবিতে বললে বলবেন আল্লাহ পাকের রহমত আর মাগফিরাত, রহমত এবং মাগফিরাত, বাংলা বললে বলবেন দয়া এবং ক্ষমা, এছাড়া কোন গতি নেই, কোন রক্ষা নাই, কোন উপায় নেই। বাস রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলাম কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রসুল্লাহ আপনিও কি পারবেন না নিজের আমলের দ্বারা জান্নাতে যেতে, রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলাম বললেন আয়েশা আমার জন্য সম্ভব হবে না আমার আমলের জন্য জান্নাতে যাওয়া, হ্যাঁ তবে কি আল্লাহ পাক আমার উপর রহমত পোষণ করবেনই, রহমত দ্বারা আমাকে একদম ঢেকে দেবেন, তাই না, রহমতের সায় নিঃসন্দেহে আমাকে দান করবেন এবং তিনি আমাকে জান্নাত দিবেন যা ফয়সালা করিয়ে দিয়েছেন, না হলে আমার কোন নিজের আমলের দ্বারা জান্নাতে ঢুকার উপায় ছিল না। এটাকে বলে আব্দি, একে বলে আব্দি, আল্লাহ রসুল বলতেছেন আমার আমলও আমার আমলের আমল দ্বারাও জান্নাতে পাওয়া সম্ভব, নিজের আমলের উপর কোন নজর নেই আল্লাহ রসুল কি আজব কথা, এর আর কার আমলের উপর নজর রাখার কোন সুযোগ থাকে, আল্লাহ আমাদের মাফ করে দেন। বস ভাই কাফি সময় হয়ে গেছে মাশাআল্লাহ, হ্যাঁ দুই জিনিস, একটা মহব্বত আর একটা ইত্তেবায় সুন্নাত, দুই জিনিস আচ্ছা এই বুঝতে তালকেস্তানি বলেন, শুনেন আপনারা, আমার আমাকে বলে তো লাভ নেই, এই বুজুর্গ আলেম সারা বিশ্বের ওলামা যাকে মানে, ভারত মহাদেশের আলেম ওলামারা এক বাক্যে যার সামনে মাথা নত করে, তিনি বলছেন এই দুই জিনিসের একটা যদি কম হয় মোহাম্মদ শাহেকের মোহাম্মত নাই অথবা শূন্যতের ইত্তেবা নাই, দুটোর একটা যদি ছুটে তাহলে ওর জিন্দগির সমস্ত আলোকিত অধ্যায়গুলো অন্ধকারে পরিণত হইতে বাধ্য। নাউজুবিল্লাহ তাআলা মিন জালিম। এই কথা আমার নিজের চোখে যেদিন আমি পড়লাম দেখলাম আমি হতবাক, জিয়া আল্লাহ কি মামলা, কত কঠিন বিষয়, এই কথা বুঝলেন না? এখন আলেম ওলামা সাধারণ মুসলমান ভাইরা তো আলেমদের কথা মেনে নেন, ভাই আলেমরা বলছেন, কিন্তু আলেমদের কাছে এটার দলিল কি যে ভাই ইত্তেবা সুন্নতার হবে সহায়ক থাকলে বস কামিয়াব, একটা কম হইলে মুশকিল, কেন হুকুম দুইটা করছেন ইত্তাকুল্লাহ, যে তাকওয়া ভালো জিন্দগি চাই, তাকওয়া ভালো জিন্দগি রসুল সাল্লাল্লাহু সুন্নত শরীয়ত মোতাবেক হইলেই সেটা তাকওয়া ভালো জিন্দগি, ঠিক আছে? আরেকটা এবং আরেকটা চাই আমি, আল্লাহ পাক বলেন সেটা কি, ওয়াকুন মা সাদিকিন, আমল করব আমার সন্তুষ্টি মোতাবেক সুন্নত মোতাবেক, হ্যাঁ, কিন্তু একই সঙ্গে কুন মা সাদিকিন, আমার সাদিকিন কামিলিন বান্দাদের সঙ্গে থাকবে, এটাও আমাকে দেখাইতে হবে, এই দুটোটা থাকলে চলো জান্নাত। আল্লাহ পাক লাখ লাখ শুকর, দেখ আল্লাহ তাআলার কত মেহেরবান, আকাবের বলে গেছেন ওখানে তো কোনো দলিল নাই, এরকম হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহর অসংখ্য কথা আমি দেখছি যেটা কোনো দলিল তখন জানা ছিল না, হ্যাঁ দেখছি শুনছি ভালো লাগছে পছন্দ লাগছে ওয়া ওয়া সুবহানাল্লাহ, কিন্তু কোনো ভাবতাম যে হাকিমুল উম্মত এসা স্ট্রংলি বলেন, এরকম শক্ত মজবুত কথা বলেন, দলিল কই, দলিল তো এখানে কিছুই বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলার শুকর আমার আকাবের বরকত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআন সুন্নার আলোকে দলিল দান করতে থাকেন, দলিল দানের অনুগ্রহ করতে থাকেন। সেজন্য নোয়াখালীর বুজুর্গ হযরত মাওলানা মুমিনুল্লাহ সাহেব আল্লাহ ওনার হায়াতে বহুত বরকত দেন, উনি বটতলির মাওলানা মামুন বটতলি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মামুন সাহেবকে বলছেন যে ওখানে ওলামাদের সম্মেলন ছিল, তো আমার বয়ান ছিল, আমার বয়ান থেকে ওনার দেখলাম হঠাৎ মাঝখানে যে উনি শুনতেছেন, তো বয়ানের শেষে দোয়া করে ফের আমি হুজুরকে খুঁজলাম যে হুজুর করে আমি হুজুর সঙ্গে দেখা করব, তো মাওলানা মামুন বলে যে হুজুর কে আমি ডাকছিলাম আপনার সঙ্গে দেখা করাই দিব বসাই দিব এক জায়গায়, হুজুর দূর আমার এখন ঢাকা যাওয়া লাগবে, দেরি করতে পারবো না, আমি শুধু ওনার এখানে বয়ান হবে বলে আমাদের সম্মেলনে এটা শুনে আমি ঢাকা থেকে আসছি, এ শুধু বয়ান শোনার জন্য, আমি একটু বিলম্ব করতে পারবো না, আমার জরুরি কাজ আছে ঢাকা, দেরি করা যাবে না, এজন্য আমি এখন ছুটলাম। হুজুর বলছেন যে মাওলানা মামুনকে দেখো আমরা হাকিমুল উম্মতের কথা শুনাই, হযরত থানভী বলছে, হযরত থানভী বলছে, হযরত থানভী বলছে, কিন্তু এই বাচ্চাটা এসা আমার নাম নিয়ে বলছেন যে আব্দুল মতিন এসা যে ও হাকিমুল উম্মতের কথা বলে, প্রত্যেক কথার সঙ্গে দলিলও বেশি করে, প্রত্যেক কথার সঙ্গে কোরআন হাদিসের দলিলও বেশি করে, তো এটা আমরা কোথাও দেখি নাই, আমরা তো কিতাবে দলিল পাই না, দলিলের কাছে শোনা যায়, এটাও এটা আমার নিজের কৃতিত্ব কিছুই না, আমার বুজুর্গ আর দিনের দোয়ার আছে, দোয়ার গ্রহণ করতে চাই, আমার শায়খ রহমতুল্লাহ আলীকে আমি বলছিলাম হযরতজি আপনার কাছে আমি একটু বুখারী শরীফের কিছু পড়ি, তোমার দরকার নেই, আপনার জরুরত নেই, বললাম যে হযরত আপনার কাছে একটু মেসকা শরীফের কয়েকটা একটা দুইটা সবকি পড়ি, বললেন আপনার জরুরত নেই তোমার লাগবে না, বললাম হযরতজি কোরআন শরীফের একটা সুর আর অন্তত একটু তর্জমা আপনার কাছে পড়ি, হযরত বললেন আপকো জরুরত নেই তোমার এটা লাগবে না ইনশাআল্লাহ, তো হযরত ওয়ালার তাওয়াজ্জু এবং দোয়া এই বুজুর্গানের দুয়ার বরকতই আল্লাহ পাকের মেহরবানি হয়। হ্যাঁ, নিজের কোন কৃতিত্ব এখানে আদৌ কিছুই না। কবি আলম গুলিস্তান কবি বিরানা হতা হয়, জো হতা হয় বাপা সে ফাতরে দিওয়ানা হতা হয়। আউলিয়াদের বরকতে আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে নেয়ামত দেন, রহমত দেন, বরকত দেন, দু জাহানের দেন, দুনিয়াটাও দেন, আখেরাতেরটাও দেন। তো ভাই মুজাদ্দিদ আল-কাসানির এই কথা মনে রাখি, মনে রাখা দরকার কিনা, যে হব্বে সাহেব আর ইত্তেবায়ে সুন্নত থাকে কামিয়াব, একটা ছুটলে মুশকিল। তিনি বলছে যে কথা কি আদিম মহাবুষ্ট, আল্লাহ তো কোরআন শরীফের দুই কথাই বলছে। মুজাদ্দিদ আল-কাসানি বলবেন যে ওনার গায়ের যে জোর হলো করছে কি, এই জোর পাইলেন কোথায়? পাইছেন আল্লাহর কোরআন থেকে। আমার আল্লাহ বলে তো আমি কোন দিক যাই? আর ওখানে সুন্নতের দ্বারা মুরাদ শরীয়তে মুতাহারা। হ্যাঁ, সুন্নত মানে মুস্তাহাব্বাত, এটাই মুরাদ। এর ইত্তেবা সুন্নত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমাতের ইত্তেবা, যেটা খোলাসা হল যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদের উপর আমল করা আর গুনাহ থেকে বাঁচা, এর নাম ইত্তেবা সুন্নত। হ্যাঁ, আকাবিরের তাবিরাত দিনিয়া, এটা এই মহাভারত বুঝা চাই, বুজুর্গানের ভাষাকে বুঝা চাই। আর না বুঝার কারণে অনেকে মুশকিলে পড়ে যায়, অনুবাদ করে শব্দের অনুবাদ, শব্দের অনুবাদের দ্বারা মর্ম উদ্ধার হবে কোথেকে? মর্ম বুঝতে হবে তো। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমাদের তৌফিক দান করেন। বাস ওয়াকুর দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবীকে।